أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت ابو بکر رضی اللہ عنہ سردی چارنے তার কৃতদাস মুক্ত করে নিয়ে আলোচনা হচ্ছিল। এ সংক্রান্ত আরও কিছু ঘটনা রয়েছে। হযরত আবু বকর নাদিয়া এবং তার কন্যা উভয়কে মুক্ত করিয়েছেন। তাদের উভয় বনু আব্দুদ্দারের এক নারীর দাসী ছিল। হযরত আবু বকর তাদের উভয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তাদের মালিক তাদের আটা পেশার জন্য পাঠাচ্ছিল। সেই মহিলা বলছিল যে আল্লাহর কসম তোমাদের কখনো আমি মুক্তি দেব না, বা জারি কসম খাচ্ছিল তার নামে বলছিল যে মুক্তি দেওয়া হবে না। হযরত আবু বকর বলেন হে মুকের মা কসম ভঙ্গ করো। সেই নারী বলে যাও তুমি এদেরকে নষ্ট করেছ, এতই যদি তোমার চিন্তা থাকে তাহলে তাদেরকে মুক্ত করাও। হযরত আবু বকর বলেন তাদের বিনিময়ে কত টাকা দেব তোমাকে, সে বলে এত টাকা এবং এত টাকা। হযরত আবু বকর বলেন আমি তাদের উভয়কে ক্রয় করি এবং তাদের মুক্ত করে দেই। এরপর তিনি তাদেরকে বলেন যে এই মহিলার আটা ফেরত দাও। দাসীদেরকে মুক্ত দাসীদেরকে বলেন তার আটা ফেরত দাও যা পেশার জন্য নিয়ে যাচ্ছিলেন। তারা উভয় বলেন হে আবু বকর আমরা কি কাজটা শেষ করে আটা ফেরত দেব, অর্থাৎ আমাদের উপর যে কাজ ন্যস্ত করা হয়েছে আটা পিষানোর, পিষে কি তা দিয়ে আসবো? হযরত আবু বকর বলেন হ্যাঁ, যদি তাই পছন্দ করো তাহলে এমনই করো, যদি এটি পছন্দ হয় তাহলে এমনই করো। হযরত আবু বকর একবার বনু মুআম্মালের এক দাসীর পাশ দিয়ে যাচ্ছিলেন। বনু মুআম্মাল বনু আদি বিন কাবের একটা গোত্র ছিল। সেই দাসী ছিল মুসলমান। উমর বিন খাত্তাব তাকে ইসলাম পরিত্যাগের জন্য নির্যাতন করছিলেন। সেই সময়ে তিনি মুশরিক ছিলেন, ইসলাম গ্রহণ করেননি, তাদের প্রহার করতেন। ক্লান্ত হয়ে গেলে তিনি বলতেন তাদেরকে যে শুধু ক্লান্তির কারণে তোমাদের ছেড়ে দিয়েছি, তখন সে বলে যে আল্লাহ তোমার সাথে এমন ব্যবহারই করবেন। এরপর হযরত আবু বকর তাকেও ক্রয় করে মুক্ত করে দেন। এক রওয়ায়েতে রয়েছে যে হযরত আবু বকরের পিতা আবু কাহাফা তাকে বলেন হে আমার পুত্র, আমার অভিজ্ঞতা হলো তুমি দুর্বলদের মুক্ত করাও করিয়ে থাকো, যদি এমনটি করতেই হয় তুমি যা করছো তা যদি করতেই চাও তাহলে শক্তিশালী যুবকদের মুক্ত করাও যেন তারা তোমার পাশে দাঁড়াতে পারে। বর্ণনাকারী বলেন যে হযরত আবু বকর বলেন হে আমার প্রিয় পিতা, আমি শুধু মহাসম্মানিত খোদার সন্তুষ্টি চাই। কোনো কোনো মুফাসসির আল্লামা কুরতুবী এবং আল্লামা আলোসিরা বলেন যে নিম্নলিখিত আয়াত আল্লাহ তাআলা হযরত আবু বকরের এই কর্মের কারণেই অবতীর্ণ করেছেন। সে আয়াতগুলো হলো ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّى لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى الَّذِي كَذَّبَ وَتَوَلَّى وسيجنبها الأتقى الذي يؤتي ماله ليتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى যে সত্যের পথে খরচ করেছে এবং তাকে অবলম্বন করেছে আর সর্বোত্তম পুণ্যের সত্যায়ন করেছে আমরা অবশ্যই তাকে স্বাচ্ছন্দ্য দেব আর যে কৃপণ এবং ভ্রক্ষেপহীনতা করেছে প্রদর্শন করেছে সর্বোত্তম পুণ্যের প্রতি পুণ্যকে প্রত্যাখ্যান করেছে আমরা অবশ্যই তাকে শাস্তি দেব এবং তার সম্পদ যা ধ্বংস হয়ে যাবে তা তার কোনো কাজে আসবে না নিশ্চয় হেদায়েত দেয়া আমাদের জন্য আবশ্যক আর নিশ্চয় পরিণাম চূড়ান্ত পরিণতি এবং সূচনা আমাদের নিয়ন্ত্রণে অর্থাৎ তোমাদেরকে সে অগ্নি সম্পর্কে সতর্ক করছি যাতে স্ফুলিঙ্গ রয়েছে তাতে মহা দুর্ভাগা ছাড়া আর কেউ প্রবেশ করবো না যে সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং সবচেয়ে বড় মুক্তাকে তা থেকে রক্ষা করা হবে যে নিজের সম্পদ পবিত্রতা অর্জনের জন্য খরচ করে তার উপর কারো কোনো অনুগ্রহ নেই যে অনুগ্রহের তার পক্ষ থেকে প্রতিদান দেওয়া যেতে পারে তারা শুধু খোদার মহাসম্মানিত খোদার সন্তুষ্টির জন্য খরচ করে এবং এমন ব্যক্তি অবশ্যই সন্তুষ্ট হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেসব কৃত দাস মুক্ত করেছেন তাদের একজন হলেন হযরত খুব্বাব বিন আরথ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খুব্বাব বিন আরথের উল্লেখ করতে গিয়ে বলেন আরেক সাহাবী যিনি পূর্বে কৃত দাস ছিলেন একবার তিনি গোসল করার জন্য কাপড় খুললে কোনো ব্যক্তির পাশে দাঁড়িয়েছিল সে দেখে তার পিঠের চামড়া এত শক্ত এবং এত খসখসে ও মসৃণ যেমনটি মহিষের খাল হয়ে থাকে দেখে আশ্চর্য হয়ে যান বলেন যে এই রোগে কতদিন থেকে ভুগছ তোমার চোখের তোর পিঠের চামড়া তো এমন যেভাবে পশুর চামড়া হয়ে থাকে এটি শুনে খুব হাসেন তিনি বলেন কোনো রোগ নেই আসল বিষয় হলো আমরা যখন ইসলাম গ্রহণ করেছিলাম তখন আমাদের মালিক আমাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত করে আমাদেরকে তপ্ত রোদে শুয়ে শাস্তি দেওয়া আরম্ভ করতে বলতো যে বলো যে আমরা মোহাম্মদ রসুল্লাহকে মানি না আমরা প্রত্যুত্তরে কালেমায়ে শাহাদত পড়তাম তখন সে আমাদের প্রহার করা আরম্ভ করতো এভাবে যদি তার রাগ এভাবে তার রাগ না কমলে আমাদেরকে পাথরে টানা হেঁচড়া করা হতো এভাবে কাঁচা ঘরকে পানি থেকে রক্ষা করার জন্য ঘরের কাছে এক ধরনের পাথর বসিয়ে দেওয়া হয় পাঞ্জাবিতে সেটিকে খিঙ্গর বলে হুজুর বলছেন এটি খুবই অসমতল অমসৃণ এবং চোখা হয়ে থাকে মানুষ এগুলো ঘরের দেয়ালের সাথে লাগিয়ে দেয় যেন পানির প্রবাহে দেয়ালের কোনো ক্ষতি না হয় সাহাবি বলেন আমরা ইসলামকে অস্বীকার না করলে মানুষ আমাদের পিটাতে পিটাতে ক্লান্ত হয়ে গেলে আমাদের পায়ে রশি লাগিয়ে এমন চোখা পাথরে টানা হেঁচড়া করা হতো তো যা কিছু দেখছো এটি পাথরে টানা হেঁচড়া করারই ফলাফল বছরের পর বছর এভাবে নির্যাতন হয় অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই কথা সহ্য করতে পারেননি তিনি তার সম্পত্তির এক বড় অংশ বিক্রি করে আমাদেরকে মুক্ত করেছেন বা মুক্ত করার ব্যবস্থা করেছেন হযরত আবু বকরের ক্রীতদাস মুক্ত করার কথা উল্লেখ করতে গিয়ে খলিফা সানি বলেন যে সমস্ত ক্রীতদাস মহানবীর প্রতি ঈমান এনেছেন তারা বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখতেন তাদের মাঝে আফ্রিকানও ছিলেন যেমন বেলাল তুর্কি বা রোমিও ছিলেন যেমন সোহেব তাদের মাঝে খ্রিস্টানও ছিল যেমন জুবায়ের ও সোহেব মোশরেকও ছিল যেমন হযরত বেলাল এবং আম্মার বেলালকে তার মালিক তপ্ত বালিতে শুয়ে তার বুকে হয়তো পাথর রেখে দিত বা যুবকদেরকে তার বুকে উঠে লাভ দিতে বলতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার প্রতি এই নির্যাতন দেখে তার মালিককে তিনি পয়সা দিয়ে তাকে মুক্ত করেন ইথিওপিয়া হিজরতের একবার হযরত আবু বকর পরিকল্পনা হাতে নিয়েছিলেন এ সম্পর্কে উল্লেখ আছে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পায় ইসলাম যখন প্রকাশ পেয়ে যায় মানুষের সামনে মক্কার কুরাইশরা শশ গোত্রের সেসব লোককে অসাধারণ কষ্ট এবং নির্যাতন দিতে থাকে যারা তাদের মধ্য থেকে ইমান এনেছিলেন। উদ্দেশ্য ছিল তাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্যুত করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে তোমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাও, আল্লাহ তোমাদেরকে আবার সমবেত করবেন। ইনশাআল্লাহ সাহাবীরা জিজ্ঞেস করলেন আমরা কোথায় যাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এদিকে। তিনি তাঁর পবিত্র হাত দ্বারা ইথিওপিয়ার দিকে ইঙ্গিত করছিলেন বা করেন। এটি পঞ্চম নববীর রজব মাসের কথা। হুজুর সাল্লামের নির্দেশে 11 জন পুরুষ এবং 4 জন মহিলা ইথিওপিয়ার পানে হিজরত করেন। মুসলমানদের ইথিওপিয়ায় হিজরতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনেক কষ্ট দেওয়া হয়। তিনিও তখন ইথিওপিয়া হিজরত করার পরিকল্পনা হাতে নেন। এ সম্পর্কে বুখারীর রওয়ায়েত হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মুসলমানদেরকে যখন কষ্ট দেওয়া হয় হযরত আবু বকর হিজরতের মানসে ইথিওপিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি যখন বারকুল রেমাদ নামক স্থানে পৌঁছেন, বারকুল রেমাদ ইয়েমেনের একটি শহর যা মক্কা থেকে 5 রাতের দূরত্বে সমুদ্র সন্নিবেশিত একটি জায়গা, সেখানে ইবনে দাগেনার সাথে তার দেখা হয়। সে কারা গোত্রের নেতা ছিল। সে জিজ্ঞেস করে যে আবু বকর কোথায় যাচ্ছ। হযরত আবু বকর বলেন আমার জাতি আমাকে বের করে দিয়েছে, আমি ভূপৃষ্ঠে স্বাধীনভাবে চলাফেরা করে আমার প্রভুর ইবাদত করতে চাই। ইবনে দাগেনা বলেন তোমার মতো মানুষ নিজে দেশ থেকে বের হতে পারে না আর তাকে বের করা উচিত নয়। তুমি সেসব পুণ্য কর্ম করো যা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। তুমি আত্মীয়তার বন্ধন রক্ষা করো। তুমি ক্লান্ত শ্রান্ত লোকদের বোঝা বহন করো, আতিথ্য করো। প্রকৃত সমস্যা ক্লিষ্ট লোকদের সাহায্য করো। এক জায়গায় অনুবাদ করা হয়েছে তুমি কাঙ্গাল এবং নিঃস্বদেরকে দিয়ে থাকো, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, হতভাগা দুর্ভাগাদের দেখাশোনা করো, অতিথি পরায়ণ আর প্রকৃত সমস্যার সমস্যা ক্লিষ্ট লোকদের সাহায্য করো। এরপর সে বলে আমি তোমাকে আমার আশ্রয়ে নিচ্ছি, ফিরে চলো আর নিজ দেশেই নিজ প্রভুর ইবাদত করো। ইবনে দাগানা হযরত আবু বকরের সাথে যাত্রা করে এবং মক্কায় আসে। কুরাইশ সর্দারদের সাথে সাক্ষাৎ করে এবং বলে যে আবু বকর এমন মানুষ যে তার মতো মানুষ দেশ থেকে বেরো হয় না আর বের করা হয় না তাদেরকে। তোমরা কি এমন ব্যক্তিকে বহিষ্কার করছো যে এমন নেক কর্ম করে যা হারিয়ে গিয়েছে আর সে আত্মীয়তার বন্ধন রক্ষা করে, ক্লান্ত সন্ত লোকদের বোঝা বহন করে, আতিথ্য করে, প্রকৃত সমস্যার সময় লোকদের সাহায্য করে। তখন কুরাইশ ইবনে দাগেনার আশ্রয় মেনে নেয়, আবু বকরকে নিরাপত্তা দেয়। ইবনে দাগেনাকে তারা বলে যে আবু বকরকে বলো সে যেন নিজ গৃহেই নিজ প্রভুর ইবাদত করে, সেখানেই নামাজ পড়বে এবং যাচ্ছে তাই করো, কিন্তু নিজের ইবাদত এবং কোরআন পাঠের মাধ্যমে আমাদেরকে যেন কষ্ট না দেয়, উচ্চস্বরে যেন না পড়ে। আমাদের আশঙ্কা হলো আমাদের সন্তান সন্ততি এবং আমাদের স্ত্রী নারীদেরকে সে পথভ্রষ্ট করবে। ইবনে দাগেনা হযরত আবু বকরকে কথা বললে তিনি নিজ গৃহেই ইবাদত আরম্ভ করেন, ঘর ছাড়া অন্য কোনো স্থানে নামাজ কোরআন প্রকাশ্যে পড়তেন না। কিছুদিন পর হযরত আবু বকর নিজ গৃহের সামনে নামাজ পড়ার জায়গা বানিয়ে নেন, উন্মুক্ত জায়গায় বের হন, সেখানে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। মুশরিক নারী এবং ছেলেমেয়েরা একত্রিত হতো এবং আশ্চর্য হতো আবু বকরকে দেখে। হযরত আবু বকরকে দেখত যে তিনি অনেক অশ্রু বিসর্জনকারী এক ব্যক্তি। কোরআন যখন পড়তেন তার অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারতেন না। এই অবস্থা কুরাইশের মুশরিক সর্দারদেরকে ব্যতিব্যস্ত করে তোলে। তারা ইবনে দাগেনাকে ডেকে পাঠায়। সে তাদের কাছে যায় এবং বলে আবু বকরকে আমরা এই শর্তে আশ্রয় দিয়েছিলাম যে সে নিজ গৃহে নিজ প্রভুর ইবাদত করবে, কিন্তু আবু বকর এই শর্তের গুরুত্ব দেয়নি এবং নিজ বাড়ির উঠানে মসজিদ বানিয়েছে, নামাজ এবং কোরআন প্রকাশ্যে পড়া আরম্ভ করেছে। আমাদের আশঙ্কা হলো সে আমাদের ছেলেদের ও মহিলাদেরকে পরীক্ষায় নিপতিত করবে। তার কাছে যাও, যদি সে গৃহাভ্যন্তরে যদি ইবাদত করতে চায় নিজ প্রভুর করতে পারে, প্রকাশ্যে যদি পড়তে চায় তাহলে তাকে বলে দাও যে সে যেন তোমার নিরাপত্তা যেন তোমাকে ফেরত দেয়, কেননা তোমার প্রদত্ত নিরাপত্তা সে লঙ্ঘন করবে, এটি আমরা পছন্দ করি না। আমরা কখনো আবু বকরকে প্রকাশ্যে ইবাদত করতে দেব না। হযরত আয়েশা বলেন, ইবনে দাগিনা হযরত আবু বকরের কাছে আসে এবং বলে যে আপনি শর্ত সম্পর্কে ভালোভাবে অবহিত, আপনার কারণেই আমি এই অঙ্গীকার করেছিলাম, হয়তো আপনি সীমাবদ্ধ থাকুন নিজ গৃহে, নতুবা আমার প্রদত্ত নিরাপত্তা আমায় ফেরত দিন। আমি কথা শোনা পছন্দ করি না যে আরবে কথা বলবে যে যার সাথে আমি যাকে আশ্রয় দিয়েছিলাম তার প্রতি আমি আমার অঙ্গীকার ভঙ্গ করেছি। হযরত আবু বকর বলে যে আমি আপনার আশ্রয় আপনাকে ফেরত দিচ্ছি এবং আল্লাহর আশ্রয়ে আমি সন্তুষ্ট। হযরত আবু বকর নিজ গৃহের উঠানে যে মসজিদ বানিয়েছিলেন সেই সম্পর্কে বুখারীর তাফসীর উমদাতুল কারীতে লেখা আছে যে মসজিদ ঘরের দেয়াল পর্যন্ত বিস্তৃত ছিল, এটি প্রথম মসজিদ যা ইসলামে নির্মাণ করা হয়েছিল। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের ন্যায় মানুষ পুরো মক্কার প্রতি যার অনুগ্রহ ছিল, তিনি যা কিছু উপার্জন করতেন দাস মুক্তির পেছনে ব্যয় করতেন। একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, এক নেতার সাথে দেখা হয় পথের মধ্যে। সে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, তিনি বলেন এই শহরে, এই শহরটি এখন আমার জন্য আর নিরাপদ নয়, আমি চলে যাচ্ছি কোথাও। সেই নেতা বলে যে তোমার মতো পুণ্যবান মানুষ যদি শহর থেকে বেরিয়ে যায় শহর ধ্বংস হয়ে যাবে, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, শহর পরিত্যাগ করো না। তিনি সেই নেতার নিরাপত্তায় ফিরে আসেন। প্রভাতে যখন জাগতেন এবং কোরআন পড়তেন তখন নারী ও শিশুরা দেয়ালে কান পেতে কোরআন শুনত, কেননা তার আওয়াজ ছিল হৃদয় বিগলিত এবং তাতে ছিল বেদনা। আর কোরআন যেহেতু আরবি ভাষায় তাই প্রত্যেক শিশু এবং নারী তা বুঝত এবং শ্রোতা এতে প্রভাবিত হতো। একথা ছড়িয়ে গেলে মক্কায় হইচই আরম্ভ হয়ে যায় যেভাবে তো সবাই বেদিন হয়ে যাবে কোরআন শুনে। আর তার বিগলিত চিত্তের আওয়াজ শুনলে মানুষ বেদিন হয়ে যাবে। আজকাল আহমদীদের সাথে কোনো কোনো দেশে এমনই হচ্ছে, বিশেষ করে পাকিস্তানে। কোরআন পাঠ করতে এবং নামাজ পড়তে যদি আহমদীদেরকে মানুষ দেখে তাই তারা বেদিন হয়ে যাবে। এই কারণে নামাজ এবং কোরআন পাঠের কারণে আহমদীদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়। যাই হোক, অবশেষে মানুষ সেই নেতার কাছে যায় এবং বলে যে একে কেন আশ্রয় রেখেছ। সেই নেতা এসে হযরত আবু বকরকে বলে যে আপনি এভাবে কোরআন পড়বেন না, মক্কার মানুষ এতে অসন্তুষ্ট হয়। হযরত আবু বকর বলেন যে তোমার নিরাপত্তা তুমি ফিরিয়ে নাও, আমি এটি থেকে বিরত হতে পারি না। সেই নেতা তার আশ্রয় প্রত্যাহার করে। শেবে আবি তালেবেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর সাথে ছিলেন। মক্কার কুরাইশ তাওহীদের বাণীকে বাধাগ্রস্ত করার জন্য সম্ভাব্য সকল চেষ্টা করে। চতুর্দিক থেকে যখন তারা ব্যর্থতা দেখে তারা কার্যত বনু হাশিম এবং বনু মুত্তালিবের সাথে তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। এই সম্পর্কে সিরাত খাতামান নবীয়িন হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে কুরাইশ একটি ব্যবহারিক পদক্ষেপ হিসাবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বনু হাশিম বনু মুত্তালিবের প্রত্যেক ব্যক্তির সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে, সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা উচিত। যদি তারা মহানবীর সমর্থন থেকে বিরত না হয় তাহলে তাদেরকে এক জায়গায় আবদ্ধ পরিবেষ্টিত করে ধ্বংস করে দেওয়া হোক। সপ্তম নবমীর মহরমে একটি চুক্তি নামা লেখা হয় যে কেউ বনু হাশিম বনু মুত্তালিবের সাথে সম্পর্ক রাখবে না এবং তাদের কাছে কোনো কিছু বিক্রি করবে না, ক্রয় করবে না তাদের কাছ থেকে, আর কোনো পানাহার সামগ্রী তাদের কাছে যেতে দেবে না, কোনো প্রকার সম্পর্ক তাদের সাথে রাখবে না। আজকাল কোনো কোনো আহমদের সাথে এ ব্যবহারই হচ্ছে, হয় কোনো কোনো স্থানে। যাই হোক, এতে আরও লেখা ছিল যে যতদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়ে তাকে তাদের হাতে তুলে না দেন, এই চুক্তি যাতে কোরাইশের সাথে বনু কেনানা অন্তর্ভুক্ত ছিল রীতিমতো লেখা হয়, বড় বড় নেতার তাতে দস্তখত ছিল। এরপর এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার নামা হিসাবে কাবার দেয়ালে লটকিয়ে দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরো বনে হাশেম বনু মুত্তালিব মুসলমান অমুসলমান নির্বিশেষে মহানবীর চাচা আবুল আহাব ছাড়া, যে নিজের শত্রুতাবশত আবুল আহাবের কুরাইশের সাথে ছিল, তারা সকলেই শেবে আবি তালেবে আবদ্ধ হয়ে যায়। আর এভাবে কুরাইশের দুটো বড় গোত্র মক্কার সামাজিক জীবন থেকে কার্যত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। আর আবু তালেবের ঘাটিতে যা বনু হাশেমের পারিবারিক গিরিপথ ছিল, কারাবন্দির মতো আবদ্ধ হয়ে যায়। গুটি কতক অন্য মুসলমান যারা মক্কায় ছিল তারাও তার সাথেই ছিল। এই চরম কঠিন সময়েও হযরত আবু বকর মহানবীর সঙ্গ পরিত্যাগ করেননি, যেমন হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ বলেন, কুরাইশ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট ও নির্যাতনের কষ্ট দেওয়া ও নির্যাতনের বিষয়ে মতকে পৌঁছে আর তারা এক পাণ্ডুলিপি লেখে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই কষ্টের যুগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের সাথে ছিলেন। এই ঘটনা সম্পর্কে আবু তালেব কিছু পংক্তি লিখেছেন, তারা সাহাল বিন বেদাকে প্রীত করে ফেরত পাঠায়, আর এতে আবু বকর এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হন। অর্থাৎ মক্কার কুরাইশ যখন অবশেষে বয়কট প্রত্যাহার করে, তখন আবু তালেব যেই কবিতা পড়েছেন তা পূর্বে পড়া হয়েছে, যে বয়কট সমাপ্ত হওয়ার পর মহানবী এবং হযরত আবু বকর উভয়ই আনন্দিত হন। গোলেবাদের রোম সংক্রান্ত ভবিষ্যৎবাণী এবং এ সম্পর্কে আবু বকরের কাউকে শর্ত বেঁধে দেওয়ার কথাও উল্লেখিত আছে। হযরত ইবনে আব্বাস কোরআনের আয়াত আলিফ লাম মিম গোলেবাদের রোম ফি আদনাল আরদে, এ সম্পর্কে ইবনে আব্বাসের রায় হলো গোলেবাদ গালাবাদ, তিনি বলেন গোলেবাদ হতে পারে আবার গালাবাদ হতে পারে, দুটো কেরাত আছে। তিনি বলেন যে মুশরিকরা চাইতো যে পারস্যবাসীরা যেন রোমানদের বিরুদ্ধে জয়যুক্ত হয়, কেননা তারা এবং ওরা ছিল মূর্তি পূজারী। মুসলমানরা চাইতো যে রোমানরা যেন পারস্যবাসীদের বিরুদ্ধে জয়যুক্ত হয়, কেননা তারা ছিল আহলে কিতাব। তারা এই কথা হযরত আবু বকরকে বলে, হযরত আবু বকর মহানবীকে কথা বলেন, মহানবী বলেন যে তারা অবশ্যই জয়যুক্ত হবে। হযরত আবু বকর এই কথা তাদের কাছে উল্লেখ করলে তারা বলে, আমাদের এবং তোমাদের মাঝে একটা সময় নির্ধারণ করে নেওয়া উচিত। মুশরিকরা বলে যদি আমরা জয়যুক্ত হই তাহলে আমাদের জন্য হবে এই, আর তোমরা জয়যুক্ত হও তাহলে তোমরা এই এবং এই পাবে, অর্থাৎ শর্ত নির্ধারণ করেন। তারা 5 বছর সময় নির্ধারণ করে কিন্তু তারা জয়যুক্ত হতে পারেনি। হযরত আবু বকর এই কথা মহানবীকে বলেন, মহানবী সাল্লাম বলেন যে এর বেশি সময় কেন নির্ধারণ করেনি। বর্ণনাকারী বলেন যে মহানবী হয়তো 10 বছরের কথা বলছিলেন। এটি তিরমিজি শরীফের রওয়ায়েত। বুখারীর একটি রওয়ায়েতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের 4টি এমন ভবিষ্যৎবাণীর উল্লেখ করা হয়েছে যা বড় মহিমার সাথে পূর্ণতা লাভ করেছে। সেসব ভবিষ্যৎবাণীতে রোমের বিজয় সংক্রান্ত ভবিষ্যৎবাণীও আছে। মাসরুক বর্ণনা করেন যে আমরা হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কাছে ছিলাম, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মানুষ পৃষ্ঠ প্রদর্শন করছে, তিনি তখন বলেন, হে আল্লাহ, তুমি ইউসুফের যুগে যেমন 7 বছরের দুর্ভিক্ষ প্রেরণ করেছিলে, এদের ক্ষেত্রে এমনই করো। তো এখানে এমনই ঘটেছে যা সবকিছু সবকিছু ধ্বংস করে দিয়েছে, এমনকি তারা খাল, মৃত প্রাণীর মাংস এবং দুর্গন্ধযুক্ত জিনিস খেত। তাদেরকেও যখন উপরের দিকে তাকাত, ক্ষুধার কারণে চোখে কেবল ধোঁয়াই দেখত। 4টি ভবিষ্যৎবাণীর ভিতরে একটি আবু সুফিয়ান মহানবীর কাছে আসে এবং বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খোদার আনুগত্য এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করার শিক্ষা দিয়ে থাকেন। দেখুন, আপনার জাতি ধ্বংস হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা বলেন, সেদিনের অপেক্ষা করো যখন আকাশ এক স্পষ্ট ধূম্র নিয়ে আসবে। তোমরা অবশ্যই এসব কথারই পুনরাবৃত্তি করতে যাচ্ছ যেদিন আমরা ভীষণভাবে মানুষকে পাকড়াও করব। কঠিন পাকড়াওয়ের ঘটনা বদরের যুদ্ধের দিন ঘটেছে, ধূম্রের আজাব এবং লেজামান সংক্রান্ত ভবিষ্যৎবাণী আর রোমানদের বিজয় সংক্রান্ত ভবিষ্যৎবাণী সবই ঘটে গেছে। এটি বুখারীর রওয়ায়েত। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রোমানদের বিজয়ের কথা উল্লেখ করে বলেন যে, পারস্যবাসী এবং রোমানদের মাঝে যখন যুদ্ধ হয়, মুসলমানরা পারস্যবাসীদের বিরুদ্ধে রোমানদের বিজয়কে পছন্দ করত, কেননা রোমানরা ছিল আহলে কিতাব আর কুরাইশ পারস্যবাসীদের বিজয় পছন্দ করত, কেননা পারস্যবাসীরা অগ্নিপূজারী ছিল আর কাফেরাও মক্কার কাফেরারও মূর্তি পূজাই করত। এ বিষয় নিয়ে হযরত আবু বকর এবং আবু জাহেলের মাঝে শর্ত নির্ধারিত হয়, অর্থাৎ তারা কোনো বিষয়ে নিজেদের মাঝে কয়েক বছরের মেয়াদ নির্ধারণ করে নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, বেদন শব্দটি 7 থেকে 9 বছরের মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য, তাই সময় তুমি বাড়িয়ে নাও। হযরত আবু বকর তাই করেছেন। তো রোমানরা এরপর জয়যুক্ত হয়। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম গোলেবাতির রোম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদ গালাবিহিম সাইগলিবুন ফি বিদআ সিনিন লিল্লাহি আল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। এই আয়াতগুলোর অনুবাদ হলো, আলিফ লাম মিমের অনুবাদ হলো, আনাল্লাহু আলাম, আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। রোমানদেরকে নিকটবর্তী ভূমিতে পরাজিত করা হয়েছে, তারা নিজেদের পরাজয়ের পর আবার জয়যুক্ত হবে 3 থেকে 9 বছরের ভিতর। আল্লাহর নির্দেশেই কার্যকর হয় পূর্বে ও পরে। সেদিন মোমেনও এই বিজয়ের কারণে জয়যুক্ত হবে, এটি আল্লাহর সাহায্যেই হবে। সাহাবী বলেন যে, এক্ষেত্রে শর্ত নির্ধারণ করা বৈধ ছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব সম্পর্কে লিখেছেন যে, ইসলামের পূর্বে আর ইসলামের প্রারম্ভিক যুগে পুরো সভ্য জগতে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ব্যাপক, সবচেয়ে বড় রাজত্ব দুটি ছিল, পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য। উভয় সাম্রাজ্য আরবের পাশেই ছিল। পারস্য সাম্রাজ্য আরবের উত্তর পূর্বে ছিল, অবস্থিত ছিল, আর রোমান সাম্রাজ্য ছিল উত্তর পশ্চিমে। এই সাম্রাজ্যের সীমান্ত যেহেতু পাশাপাশি ছিল, তাই অনেক সময় তাদের মাঝে যুদ্ধ হয়ে যেত। সে যুগেও এই সাম্রাজ্যগুলোর মাঝে যুদ্ধ চলমান ছিল, আর পারস্য রোমান সাম্রাজ্যের প্রধানত করে রেখেছিল, অনেক তাদের অনেক মূল্যবান এলাকা ছিনে নিয়েছিল আর ক্রমাগতভাবে তাদের উপর চাপ সৃষ্টি করছিল। কুরাইশ ছিল মূর্তি পূজারী, পারস্যবাসীদেরও ধর্ম অনেকটা মক্কাবাসীদের ধর্মের মতোই ছিল, তাই মক্কার কুরাইশ পারস্যবাসীদের বিজয়ে খুবই আনন্দিত ছিল। মুসলমানদের সহানুভূতি ছিল রোমান সাম্রাজ্যের প্রতি, কেননা রোমান সাম্রাজ্য ছিল খ্রিস্টান আর খ্রিস্ট আহলে কিতাব হিসেবে আর ঈসা আলাইহিস সালামের সাথে সম্পর্কের কারণে রোমান সাম্রাজ্যের মূর্তি পূজারীদের তুলনায় মুসলমানদের অনেক কাছে রাজত্ব ছিল। এমন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে ভবিষ্যৎবাণী করেছেন যে এখন রোমানরা পারস্যবাসীদের সামনে পরাজিত, কিন্তু কয়েক বছরের মাথায় তারা পারস্যবাসীদের বিরুদ্ধে জয়যুক্ত হবে, সেদিন মোমেনরা আনন্দিত হবে। এই ভবিষ্যৎবাণী শুনে মুসলমান, যাদের মাঝে বেশিরভাগ আবু বকরের নাম উল্লেখ করা হয়েছে, তিনি মক্কায় গণঘোষণা করা আরম্ভ করেন যে আমাদের খোদা জানিয়েছেন যে অচিরেই রোমানরা পারস্যবাসীদের বিরুদ্ধে জয়যুক্ত হবে। কুরাইশ উত্তর দিয়েছে, যদি ভবিষ্যৎবাণী সত্য হয় তাহলে আসো শর্ত নির্ধারণ করি বা বাজি ধরি, কারণ তখনও ইসলামে বাজি ধরা নিষিদ্ধ ছিল না। হযরত আবু বকর এটি মেনে নেন। মক্কার কুরাইশ এবং আবু বকরের মাঝে জয় পরাজয়ের ক্ষেত্রে কয়েকটি উটের শর্ত নির্ধারিত হয়, ৬ বছরের মেয়াদ নির্ধারিত হয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটি জানতে পারেন, তিনি হযরত আবু বকরকে বলেন, ৬ বছরের মেয়াদ নির্ধারণ করা একটি ভ্রান্তি, আল্লাহ তাআলা বেজে শব্দ ব্যবহার করেছেন মেয়াদ হিসাবে। আরবি ভাষা অনুসারে এটি ৩ থেকে ৯ বছর পর্যন্ত মেয়াদের জন্য শব্দ ব্যবহার হয়নি। সে যুগের কথা যখন মহানবী মক্কাতে অবস্থান করছিলেন, তখনও হিজরত করেননি। এরপর নির্ধারিত সময়ের মাঝে যুদ্ধের মোড় বদলে যায় আর রোমানরা পারস্যদের পরাজিত করে স্বল্প সময়ের ভেতর পুরো এলাকা ছিনে নেয়। এটি হিজরতের পরের ঘটনা। হিজরতের পর রোমানরা বিজয় লাভ করে। এ সম্পর্কে হযরত মুসলিহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী ইসলাম তখনও মক্কাতে অবস্থান করছিলেন। আরবে এই খবর ছড়িয়ে পড়ে যে ইরানরা রোমানদের পরাজিত করে। মক্কাবাসীরা এতে খুবই আনন্দিত হয় যে আমরাও মুশরিক আর ইরানিরাও ইরানিদের রোমানদেরকে পরাজিত করা একটি নেক লক্ষণ। এর অর্থ হলো মক্কাবাসীরাও মোহাম্মদ রসুল্লাহর বিরুদ্ধে জয়যুক্ত হবে, তারা এর এই ফলাফল বের করতে চায়, এই অর্থ করতে চায়। কিন্তু রসুল্লাহকে আল্লাহ তালা জানিয়েছেন যে গোলেবাতের রুম ফিয়াদ নাল আর্থ ওয়াহম মিন বাদে গালিবিহিম সাইয়াগলিবুন রোমানরা সিরিয়াতে পরাজিত হয়েছে, এটি সত্য কথা, কিন্তু এই পরাজয়কে চূড়ান্ত মনে করো না। পরাজিত হওয়ার পর পুনরায় রোমানরা ৯ বছরের ভিতর জয়যুক্ত হবে। ভবিষ্যৎবাণী প্রকাশিত হওয়ার পর মক্কাবাসীরা খুবই আনন্দিত হয়, এমনকি কতক কাফের আবু বকরের সাথে শত শত উটের শর্ত নির্ধারণ করে যে এভাবে পরাজিত হওয়ার পরও যদি রোমানরা জয়যুক্ত হয় তাহলে আমরা তোমাদেরকে ১০০ উট দেবো, আর এমনটি যদি না হয় তুমি আমাদেরকে ১০০ উট দেবে। এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার বিষয়টি ছিল সুদূর পরাহত। সিরিয়ার পরাজয়ের পর রোমানরা লাগাতার বেশ কিছু পরাজয়ের কারণে পিছনে সরে আসে আর ইরানি বাহিনী মামুরা সাগরের তীর পর্যন্ত পৌঁছে যায়। কনস্ট্যান্টাইন তাদের এশিয়ান রাজত্বগুলো থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। রোমান সাম্রাজ্য শুধু একটা দেশ হিসাবে বাকি থেকে যায়, কিন্তু আল্লাহর বাণী পুরো হওয়ার ছিল, পূর্ণতা লাভ করেছে। চরম নৈরাশ্যের মাঝে রোমান বাদশাহ সৈন্যদেরকে নিয়ে চূড়ান্ত হামলার জন্য কনস্টান্টিনোপল বা কনস্টান্টাইন থেকে বের হয় আর এশিয়ান উপকূলে ইরানিদের সাথে এক চূড়ান্ত যুদ্ধের পরিকল্পনা হাতে। রোমানরা সংখ্যা এবং সাজ সরঞ্জাম কম হওয়া সত্ত্বেও কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে ইরানিদের বিরুদ্ধে জয়যুক্ত হয়। ইরানি বাহিনী এমনভাবে পালায় যে তারা ইরানি সীমান্তের বাইরে আর অবস্থানই করতে পারেনি। পুনরায় এশিয়া ও আফ্রিকার হারানো অঞ্চল তাদের নিয়ন্ত্রণে এসে যায়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জেহেলের সাথে বাজি ধরেন, শর্ত নির্ধারণ করেন, আর কোরআনের ভবিষ্যৎবাণীকে শর্ত হিসেবে নির্ধারণ করা হয় যে আলিফ লাম মিম গুলেবাতির রুম ফি আদনাল আরদে ওয়াহুম মিন বাদে গালাবিহিম সাইয়াগলিবুন ফি বিদআ সিনিন, ৩ বছরের মেয়াদ নির্ধারণ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ভবিষ্যৎবাণীর প্রকৃত রূপ দেখে মহানবী তাৎক্ষণিকভাবে দূরদর্শিতাকে কাজে লাগান আর শর্ত কিছুটা পরিবর্তন করার জন্য আবু বকরকে নির্দেশ দেন আর বলেন যে আবু বেজে সিনিন শব্দটা সংক্ষিপ্ত একটা শব্দ, কিন্তু 9 বছর পর্যন্ত মেয়াদ এর অর্থের অন্তর্গত বিষয়। পুনরায় মহানবীর বিভিন্ন গোত্রের সামনে নিজেকে উপস্থাপন করা বা নবুয়তের দাবি করা আর আবু বকরের তার সাথে যাওয়ার বিষয়টি আসছে। আল্লাহ তাআলা যখন স্বীয় ধর্মকে জয়যুক্ত করা, নিজের নবীকে সম্মানিত করা আর স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করার ইচ্ছা করেন, তখন মহানবী হজের দিনগুলোতে বের হন আর আনসারদের অসুখ হজরত গোত্রের সাথে সাক্ষাৎ করেন। হজের দিনগুলোতে নিজের দাবি সম্পর্কে লোকদের অবহিত করেন, যেভাবে প্রত্যেক বছর হজের দিনগুলোতে তিনি এমনটি করতেন। এক রওয়ায়েতে উল্লেখ আছে, হযরত আলী বিন আবি তালেব বর্ণনা করেন, মহানবী আল্লাহ তাআলা যখন মহানবীকে নির্দেশ দেন যে তিনি যেন আরবের বিভিন্ন গোত্রের সামনে নিজের বাণী প্রচার করেন, তখন আমি এবং আবু বকর মহানবীর সাথে মিনার দিকে বের হই। আমরা আরবদের এক বৈঠকের কাছে পৌঁছি। হযরত আবু বকর এগিয়ে আসেন আর তিনি বংশ পরিচয় চেনার ক্ষেত্রে দক্ষতা রাখতেন। তিনি জিজ্ঞেস করেন যে আপনারা কোন জাতির মানুষ? তারা বলে আমরা রবিয়া গোত্রের সাথে সম্পর্ক রাখি। হযরত আবু বকর বলেন রবিয়ার কোন শাখার থেকে? তারা বলে জোহল। এরপর হযরত আলী বলেন আমরা অস আর খাজরাজের বৈঠকে যাই, এরাই তারা যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার নাম দিয়েছেন, কেননা তারা তাকে আশ্রয় দেয়া এবং সাহায্য করার বিষয়টি স্বীকার করেছে, মেনে নিয়েছে। হযরত আলী বলেন আমরা ততক্ষণ উঠিনি যতক্ষণ না তারা মহানবীর হাতে বায়াত করেছে। আরেকটি রওয়ায়েতে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যখন স্বীয় নবীকে নির্দেশ দেন যে তিনি যেন আরব গোত্রের সামনে নিজের বাণী প্রচার করেন, মহানবী এই উদ্দেশ্যে বের হন। আমি এবং হযরত আবু বকর সাথে ছিলাম। আমরা এক বৈঠকে পৌঁছি যেখানে ছিল গাম্ভীর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ। তারা শক্তিশালী এবং সম্মানিত ব্যক্তিবর্গ ছিল। আবু বকর তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কোন গোত্রের সাথে সম্পর্ক রাখো? তারা বলে আমরা বনু শাইবান মিন সালেবার সাথে সম্পর্ক রাখি। হযরত আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বলেন আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, এদের জাতির মাঝে এদের চেয়ে বেশি সম্মানিত আর কেউ নেই। তাদের মাঝে মফলুক বিন আমর, মুসান্না বিন হারেসা, হানি বিন কবিসা এবং নোমান বিন শরীক ছিল। মহানবী তাদের সামনে কোরআনের আয়াত পড়েন, কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারজুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন ওয়ালা তাকতুলু আন-নাফসা আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক
ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق
ذلك وصاكم به لعلكم تعقلون অনুবাদ হলো তুমি তাদেরকে বলে দাও আসো আমি তোমাদের প্রভু তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শোনাই, অর্থাৎ কোনো কিছুকে তার সাথে শরীক করবে না আর পিতামাতার সাথে দয়াদ্রহ আবশ্যক করেছেন, জীবিকার সংকীর্ণতার ভয়ে নিজেদের সন্তানদের হত্যা করো না, আমরাই তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আর তাদেরকেও বিশেষভাবে, আর তোমরা নির্লজ্জতা তা প্রকাশ্য হোক বা গুপ্ত উভয়ের কাছে যাবে না, কোন এমন প্রাণ যাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন হত্যা করো না কিন্তু বৈধভাবে, আর তিনি তোমাদেরকে তাকে পূর্ণ নির্দেশ দেন যেন তোমরা বিবেক খাটো। তখন মফলুক বলে এই বাণী এই জগতের কোনো মানুষের নয়, যদি মানুষের বানানো হতো আমরা অবশ্যই বুঝতে পারতাম। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করেন, তা হলো ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার অনুগ্রহ এবং আত্মীয়সুলভ দানের নির্দেশ দেন আর নির্লজ্জতা এবং অপছন্দনীয় কথা এবং বিদ্রোহকে বারণ করেন। তিনি তোমাদেরকে নসিহত করছেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। এই বাণী শোনার পর মফলুক বলেন, হে কুরাইশ ভাই, খোদার কসম, আপনি উন্নত চরিত্র এবং ভালো কথার দিকে ডেকেছেন। এমন জাতি অবশ্যই মিথ্যাবাদী যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে আর আপনার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করেছে। মুসন্না বলে, আমরা আপনার কথা শুনলাম। হে কুরাইশ ভাই, আপনি সর্বোত্তম কথা বলেছেন আর আপনি যে কথা বলেছেন, যে কথাগুলো আপনি বলেছেন সেগুলো আমাকে বিস্মিত করে। কিন্তু কিসরার সাথে আমাদের এক চুক্তি রয়েছে যে আমরা নতুন কোনো কাজও করব না আর নতুন কথা যে বলবে তাকে আমরা আশ্রয় দেব না। মনে হয় আপনি যে বিষয়ের দিকে আমাদের ডাকছেন এটি সেইগুলোর অন্তর্ভুক্ত যা বাদশাহ পছন্দ করবে। আপনি যদি এটি চান যে আরবের আশপাশের লোকদের মোকাবেলায় আমরা আপনার সাহায্য করি এবং আপনার নিরাপত্তার ব্যবস্থা করি, তাহলে আমরা এমনটি অবশ্যই করব। তখন মহানবী তাদেরকে বলেন, তোমাদের উত্তরে কোনো অন্যায় নেই, তোমরা স্পষ্টভাবে সত্য বলে দিয়েছ। আল্লাহর ধর্মের উপর সে প্রতিষ্ঠিত থাকতে পারে যাকে আল্লাহ তাআলা সকল অর্থে নিরাপত্তার বেষ্টনীতে রাখেন। এরপর মহানবী আবু বকরের হাত ধরে সেখান থেকে চলে আসেন। আরেকটি রওয়ায়েত রয়েছে, মহানবী বলেন, তোমরা কি মনে করো, আল্লাহ তাআলা যদি স্বল্পতম সময়ে তোমাদেরকে এদের অর্থাৎ ইরানি সাম্রাজ্যের তোমাদের উত্তরাধিকারী করেন আর তাদের নারীরা তোমাদের করতলগত হয়, তাহলে তোমরা কি আল্লাহ তাআলার তসবিহ করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে? এই কথা শুনে সে বলে যে আমরা প্রস্তুত। আল্লাহর কসম খেয়ে বলে যে আল্লাহ তাআলার পবিত্র কুদরত দেখুন, মহানবীর এই কথা অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করে। একই মুসন্না যে তখন কিসরার প্রতাপে এতটা ভীত ছিল যে তার অসন্তুষ্টির ভয়ে ইসলাম গ্রহণ করতে দ্বিধা প্রকাশ করে। কিছুদিন পর হয়তো অবকরের খেলাফতকালে কিসরার মোকাবেলাকারী ইসলামী বাহিনীর সেনাপতি এই মুসন্না বিন হারেসাই ছিলেন, যিনি কিসরার কোমর ভেঙে দেন আর মহানবী ইসলামের ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল হন। এক হজের সময়কার রওয়ায়েত হলো, বকর বিন ওয়াইল গোত্র যখন হজের জন্য মক্কা আসে, মহানবী হযরত আবু বকরকে বলেন যে এদের কাছে যাও এবং আমাকে তাদের সামনে উপস্থাপন করো, অর্থাৎ তাবলীগ করো, আমার দাবি উপস্থাপন করো। হযরত আবু বকর তাদের কাছে যান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সামনে উপস্থাপন করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের তাবলীগ করেন। বাকি স্মৃতিচারণ ইনশাল্লাহ পরে হবে। আজকে আমি আফগানিস্তানের আহমদীদের জন্য দোয়ার অনুরোধ করতে চাই। অনেক কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছেন তারা, কয়েকজনকে তারা গ্রেফতার করেছে, মহিলা এবং নারীরা বাড়িতে খুবই দুশ্চিন্তাগ্রস্ত, যেসব পুরুষ এখনও গ্রেফতার হননি তারা গৃহহীন, তাদের গ্রেফতারের আশঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য সহসাধ্যতা সৃষ্টি করুন, তাদেরকে এই সমস্যা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিন। পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন, সেখানেও মোটের উপর পরিস্থিতি অস্বাভাবিকই থাকে, কোনো না কোনো স্থানে কোনো না কোনো ঘটনা ঘটে যায়, আহমদীদেরকে মানুষ কষ্ট দিচ্ছে। সার্বিকভাবে দোয়া করুন যেন আল্লাহ তাআলা বিশ্ববাসীকে হযরত মসীহ মওউদকে চেনার তৌফিক দান করেন আর সকল দুষ্কৃতি এবং অনিষ্ট দূর করেন, পৃথিবীবাসী যেন তাদের স্রষ্টাকে চিনতে পারে। এখন আমি কতক প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, যাদের পরে গায়েবানা জানাজা পড়াবো। প্রথম স্মৃতিচারণ হবে আলহাজ আব্দুর রহমান এনএন সাহেবের, তিনি গানার সেক্রেটারি উমুরে আমা এবং আফসা জাসা সালানা ছিলেন, গানিয়ান ছিলেন এবং 81 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতামাতা উভয় আহমদী ছিলেন, তার পিতামাতা আহমদীয়ত গ্রহণ করেছিলেন। মিশরে তিনি উচ্চ শিক্ষা অর্জন করেন, এরপর কর্মজীবনের তার সূচনা হয়, বিভিন্ন কোম্পানিতে গানাতে বড় বড় কোম্পানিতে ম্যানেজার হিসেবে তিনি চাকরি করেছেন। নাইজেরিয়াতে কিছুকাল তিনি কাজ করেন, নিজের কোম্পানি এরপর খোলেন, এই কোম্পানির তিনি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, খুবই পূর্ণবান এবং নিষ্ঠাবান আহমদী ছিলেন। জামাতের তিনি আদর্শ সেবার সুযোগ পেয়েছেন। সারা জীবন জামাতি স্বার্থ এবং কাজকে ব্যক্তি স্বার্থের উপর প্রাধান্য দিয়েছেন। বিভিন্ন পদে থেকে তিনি জামাতের খেদমত করার সুযোগ পেয়েছেন। সবসময় জামাতের আমিরের আনুগত্য এবং প্রতিটি ডাকে সাড়া দেয়া এবং লাব্বাইক বলাকে নিজের সৌভাগ্যের কারণ মনে করতেন। প্রায় সময় সকালে প্রথমে মিশন হাউসে এসে আমির সাহেবের সাক্ষাৎ করতেন, জিজ্ঞেস করতেন যে কোনো জামাতি কাজ আছে কিনা, সেই কাজ প্রথমে করে তারপর নিজের কাজে যেতেন। তিনি দীর্ঘকাল গ্রেটার আক্রা অঞ্চলের প্রেসিডেন্টও ছিলেন। 79 থেকে 98 পর্যন্ত মজলিস আনসারুল্লাহ সদর ছিলেন। দীর্ঘকাল সেক্রেটারি ওমরে আমা হিসাবে কাজ করেছেন। আফসার জলসা সালানা হিসাবেও তিনি কাজের সুযোগ পেয়েছেন। মৃত্যুর সময় ন্যাশনাল ট্রাস্টি হিসাবে তিনি দায়িত্ব পালন করছিলেন। সবার সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকতেন এবং উদার ছিলেন। তার সহানুভূতি শুধু নিজের পরিবার মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং তার উদারতা আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয় ছাড়াও জামাতের সদস্য ধর্মবরণের বিশেষে পাড়ার সবার ক্ষেত্রে বিস্তৃত ছিল। জামাতের এক বিশ্বস্ত সিপাহী ছিলেন। সবসময় জামাতি স্বার্থকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দিতেন। তিনি কখনো বিরোধিতার পরোয়া করতেন না, তাহাজ্জুদ পড়তেন রীতিমতো। সফরে থাকুন বা বাড়িতে থাকুন, সর্বাবস্থায় তিনি তাহাজ্জুদের বিষয়ে যত্নবান ছিলেন। মসজিদ ছিলেন, রীতিমতো চাঁদা দিতেন। ছেড়ে যাওয়া পরিবারের স্ত্রী ছাড়াও 5 পুত্র এবং 5 কন্যা তিনি রেখে গেছেন। ঘানার মোবাল্লেগ হাফেজ মুবাশির আহমদ সাহেব লিখেছেন যে খুব দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছিলেন, সংক্ষিপ্ত কথা বলতেন, যুক্তিঘন কথা বলতেন, তাৎক্ষণিকভাবে বিষয়ের গভীরে অবগাহন করতেন। বোর্ড মিটিংয়ের সময় একবার কোনো একটি বিষয় সবাই নিজেদের মতামত ব্যক্ত করছিল আর সেটিকে দীর্ঘ করা হচ্ছিল, তিনি নীরবে শুনতে থাকেন। তার পালা যখন আসে কথা বলার, তিনি বলেন এ বিষয়ে খলিফাতুল মসির এক সিদ্ধান্ত এসে গেছে, তাই আমাদের বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। খলিফা ওয়াক্তের পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেলে তখন আর কোনো মতামত ব্যক্ত করা উচিত নয়, বরং হুবহু তা বাস্তবায়ন করা উচিত। এমন নিষ্ঠাবান মুখলেস আল্লাহ তাআলা দূর দূরান্তের বিভিন্ন এলাকায়ও সৃষ্টি করে রেখেছেন। পরবর্তী স্মৃতিচারণ হবে আজিয়াব আলী মোহাম্মদ আলী জুবালি সাহেবের, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জর্ডানের অধিবাসী ছিলেন। জর্ডানের প্রেসিডেন্ট সাহেব লিখছেন 2010 তিনি বয়াত করেছেন। নিজ এলাকায় একমাত্র আহমদি, আর এখানকার রীতিনীতি অনুসারে স্ত্রীকেও স্বামীর ধর্মেরই অনুসরণ করতে হয়, তাই তিনিও আহমদীয়ত গ্রহণ করেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এবং আহমদীয়ত খেলাফতের প্রতি মরহুমের ইমান ছিল পাহাড়ের মতো। আহমদীয়ত গ্রহণের কারণে তার বংশ এবং অন্য বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও তিনি অবিচলতার ক্ষেত্রে এক পাহাড় ছিলেন। আহমদীয়ত এবং খেলাফতের জন্য গভীর আত্মাভিমান রাখতেন এবং দৃঢ়ভাবে শত্রুদের মোকাবেলা করতেন। জ্ঞান অর্জন ও তাবলীগের গভীর আগ্রহ রাখতেন। অনেক সময় গভীর রাতে ফোন করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেন। এইভাবে তার ঘরে বিরোধী এবং আত্মীয় স্বজনের সাথে বেশ কিছু তাবলিগি বৈঠক হয়। সুগার, তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন, তো কষ্ট বেশি ছিল এই কারণে, আর এই রোগেই তার মৃত্যুর কারণ হয়েছে। তার কতক আত্মীয় স্বজন এই রোগে তাকে বলতো, তোমার এই অবস্থা হয়েছে আহমদীয়তের কারণে, আহমদীয় ছেড়ে দাও, আমরা কিয়ামত দিবসে তোমার পক্ষে সাক্ষ্য দেব। তিনি গভীর আবেগ এবং উচ্ছ্বাস নিয়ে তখন বলতেন যে হে খোদা, আমাকে আহমদী হিসেবে মৃত্যু দাও। পরবর্তী স্মৃতিচারণ জনাব দিন মোহাম্মদ শাহেদ সাহেবের, যিনি রিটায়ার্ড মুরব্বী ছিলেন, কানাডায় বসবাস করছিলেন, 92 বছর বয়সে সম্প্রতি ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারে আহমদীয়ত তার পিতার মাধ্যমে আসে, যিনি 1938 সনে বয়াত করার সৌভাগ্য পেয়েছেন। 1940 সনে তার পিতা তার পিতার সাথে তিনি কাদিয়ানের জলসা যান, যেখানে তার পিতা কাদিয়ানের শিক্ষিত ধর্মীয় পরিবেশে প্রভাবিত হন। তারও নিজের পড়ালেখার আগ্রহ ছিল। এই উভয়টি দৃষ্টিপটে রেখে কাদিয়ানে 11 বছর বয়সে হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের তত্ত্বাবধানে রেখে আসেন। সেখানে তিনি পড়ালেখা করেন। 1953 সনে জামিয়া আহমদিয়া থেকে শাহেদ পাশ করেন। পাকিস্তানের বিভিন্ন শহরে মুরব্বী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন 3-4 বছর। তিনি ফিজি দ্বীপপুঞ্জে মোবাল্লেক হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। রাবোয়ে দীর্ঘকাল প্রেস সেক্রেটারি হিসাবেও তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। 4টি বই লেখা ছাড়াও বিভিন্ন জ্ঞান গর্ভ প্রবন্ধ লেখার সুযোগ হয়েছে। তাবলিগের উন্মাদনা ছিল তার মাঝে, নিত্য নতুন উপায় উদ্ভাবন করতেন। তাবলিগের আল্লাহর কৃপায় মোসে ছিলেন। রেখে যাওয়া পরিবারে স্ত্রী ছাড়াও 2 পুত্র এবং 3 কন্যা তার রয়েছে। পরবর্তী স্মৃতিচারণ হচ্ছে জনাব মিয়া রফিক আহমদ সাহেবের, যিনি জলসা সালানা অফিসের কর্মী ছিলেন। 87 বছর বয়সে সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতার নাম মিয়া বশির আহমদ সাহেব মরহুম। দেশ বিভাগের পূর্বেই কাদিয়ান থেকে হিজরত করে কোয়েটা এসে গিয়েছিলেন। কোয়েটা জামাতের আমির হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। তার পিতা মিয়া রফিক সাহেবের বংশে আহমদিয়ত আসে। তার দাদা হজরত ডাক্তার আবদুল্লাহ সাহেবের মাধ্যমে, যিনি হজরত মসিহ মওউদের সাহাবি ছিলেন। 1960-এর দশকে মিয়া রফিক সাহেব লাহোরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করার পর বিভিন্ন বিভাগে কাজ করেন। এরপর তানজানিয়া চলে যান। 10-15 বছর, প্রায় 10 বছর তানজানিয়ায় অতিবাহিত করেছেন। এরপর স্বল্পকাল কোন কোম্পানিতে কাজের পাশাপাশি তিনি শিক্ষকতাও করেছেন। তানজানিয়ায় সেক্রেটারি মাল হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। 1986 সনে ওয়াকফেয়ারজি করেছেন। জলসা সালানার অফিসে কাজ করা আরম্ভ করেন। 1987 সনে যথারীতি জলসা সালানা অফিসে কর্মচারী বা কর্মী হিসাবে কাজ আরম্ভ করেন। 1989 সনে জীবন উৎসর্গ করেন তিনি। রাবার দপ্তর জলসা সালানার টেকনিক্যাল বিভাগের নাজেম হিসাবে দায়িত্ব পালন করা আরম্ভ করেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দায়িত্ব পালন করছিলেন। হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমাহুল্লাহ তার বিয়ের ব্যবস্থা করেন। মৌলানা আবুল আতা সাহেব তার বিয়ে পড়িয়েছেন, নিকাহ পড়িয়েছেন। আল্লাহ তাআলা তাকে 3 পুত্র এবং 1 কন্যা দান করেছেন। তার পুত্র বলছেন, জামাত সম্পর্কে কোনো জায়গায় বাজে কথা বলা হলে তিনি তা বাধা দিতেন এবং নিষেধ করতেন। খেলাফতের প্রতি তার সুগভীর ভালোবাসা ছিল। একবার ঘরে কোনো ব্যক্তি বা ঘরের অতিথিরা বলে যে, আপনি যে কোয়ার্টার পেয়েছেন জামাতের পক্ষ থেকে খুব ছোট, আপনি বললে বড় কোয়ার্টারও পেতে পারেন। তিনি বলেন, জামাত যদি আমাকে টেন্টেও রাখে আমি থাকার জন্য প্রস্তুত, আমি কোনো দাবি করব না। তার পুত্র আরও লেখেন যে, পিতার মৃত্যুর পর তার এই গুণ আমাদের সামনে আসে যে কোনো কোনো গরিব লোকের তিনি গোপনে সাহায্য করতেন। তার ছোট পুত্র বলছেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কোরআনের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, ভালোবাসার সাথে কথা বলতেন, ইমানদার সত্যবাদী ছিলেন আর বহু বিশেষত্বের অধিকারী ছিলেন। তার আমার পিতা খলিফার আনুগত্য, খেলাফতের বিশ্বস্ততা এবং ওয়াকফের চেতনা নিয়ে কাজ করার গভীর আবেগ রাখতেন। আমিও দেখেছি খুবই ভদ্র মানুষ, বিনয়ের সাথে প্রতিটি কাজ করতেন আর বিশ্বস্ততার সাথে বয়াতের যে অঙ্গীকার সেটি রক্ষাকারী ছিলেন। একইভাবে তিনি এই চেষ্টা করতেন যে জামাতের পয়সা কিভাবে সাশ্রয় করা যায়, কীভাবে স্বল্পতম ব্যয়ে বেশি কাজ করা যায়। রুটি পাকানোর কিছু মেশিন ওখানে ডিজাইন করেছেন এবং এর জন্য অনেক কাজ করেছেন রাবুয়াতে। তিনি আরও লেখেন যে কষ্ট এবং পরেশানির সময় তার মাঝে ধৈর্য এবং আন্তরিক দৃঢ়তা দেখেছি। প্রায় সময় দুশ্চিন্তা এবং পরেশানির সময় কোরআন পড়তে দেখেছি। অসুস্থতার এবং মৃত্যুর সময়ও কোনো কষ্ট হচ্ছে বলে বুঝতে দেননি। প্রতিটি কাজ তিনি ইমানি চেতনা নিয়ে করতেন, পূর্বে বলেছি। পরবর্তী স্মৃতিচারণ হলো শ্রদ্ধেয় কান্তা জাফর সাহেবের, যিনি এহসানুল্লাহ জাফর সাহেবের স্ত্রী, যিনি আমেরিকার সাবেক আমির ছিলেন। তিনি সম্প্রতি কারের দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ১৯৪১ সনে তিনি জন্মগ্রহণ করেছেন। রিটায়ার্ড সেশন জাজ চৌধুরী আজম আলী সাহেব তার পিতা ছিলেন। তার নানা চৌধুরী ফকির মোহাম্মদ সাহেব ছিলেন, যিনি দেশ বিভাগের অব্যবহিত পর নাজের ওমরে আমা হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। বহু গুণাবলীর আধার ছিলেন, খেলাফতের প্রতি সবসময় বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখতেন আর তিনি তা প্রকাশও করেছেন। কোরআনের প্রতি সুগভীর ভালোবাসা ছিল মরহুমার, মহানবী এবং হযরত মসীহ মওউদের প্রতি গভীর ভালোবাসা ছিল। সন্তানদের মাঝে এই ভালোবাসা সৃষ্টির চেষ্টা করেছেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন, ওসিয়ত করেছেন। তিনি স্বামী ছাড়া দুই কন্যা রেখে গেছেন। তার এক যুবক পুত্র বেশ কয়েক বছর পূর্বে অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। তিনি ধৈর্যের সাথে কষ্ট সহ্য করেন। এনামুলক কাউসার সাহেব অস্ট্রেলিয়ার মুরব্বী এবং আমি, তিনি লিখেছেন তিনি যখন আমেরিকায় ছিলেন আর কোরআন ক্লাস নিতেন, এই ভদ্রমহিলা রীতিমতো সে ক্লাসে অংশ নিতেন এবং অনেক দীর্ঘ পথ অতিক্রম করে ক্লাসের জন্য আসতেন। পিএইচডি ছিলেন কিন্তু ছিলেন খুবই বিনয়ী, কোনো প্রকার অহংকার বা লোক দেখানো ভাব তার মাঝে ছিল না। গরিব এবং অভাবীদের দেখাশোনার বিষয়ে যত মাঝের মোবাল্লাকদের সাথে স্নেহশীল মায়ের মতো ব্যবহার করতেন, খুবই শ্রদ্ধার সাথে ব্যবহার করতেন, বিনয়ের সাথে সব কাজ করতেন। মহিলাদেরকে প্রায় বলতেন জুতা রাখার জায়গায় জুতা রাখো, কেউ জুতা না রাখলে নিজে উঠিয়ে সেই জুতা রাখানে কাজ করতেন। এছাড়াও মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতেন পরম বিনয়ের সাথে। অহংকার এবং লোক দেখানো ভাব আদৌ ছিল না, খুবই সাদামাটা পোশাক পরিধান করতেন, খুবই সুন্দর আচরণ করতেন সবার সাথে, কারোর প্রতি কোনো অসন্তুষ্টি ছিল না, সবার সাথে ভালো ব্যবহার ছিল। তার খেলাফতের পক্ষ থেকে সূচিত প্রতিটি আহ্বানে তিনি সাড়া দিতেন। আল্লাহ তাআলা মরহুমিন সব প্রয়াত ব্যক্তির প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তাদের পদমর্যাদা উন্নীত করুন, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر